বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 9 জানুয়ারি, 25 পৌষ এবং ফার্সি 19 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান, দৃষ্টিপাতে থাকবে আনসারুল্লাহর কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি পাবার শর্তে ইয়েমেন ত্যাগ করতে সৌদি আরবের প্রস্তুতি ঘোষণা, এবং বাংলাদেশের রাজধানীতে তীব্র গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসলামী বিপ্লবের উদ্দেশ্য ছিল ইরানকে পাশ্চাত্যের গ্রাস থেকে মুক্ত করে ইসলামী পরিচিতি ফিরিয়ে আনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিনে মুক্ত। ঢাকায় আরও 700+ বাসে চালু হচ্ছে ই টিকিটিং। ভারত ছেড়ে অন্য দেশে নাগরিকত্ব গ্রহণের প্রবণতা ক্রমেই বাড়ছে। প্রতিদিন বিদেশের নাগরিকত্ব নিচ্ছেন গড়ে প্রায় 500 ভারতীয়। এবং সিরিয়া সফর করলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। সম্পর্ক প্রতিষ্ঠা করলে আবুধাবিকে চরম মূল্য দিতে হবে বলে আমেরিকার হুমকি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামী বিপ্লবের উদ্দেশ্য ছিল ইরানকে পাশ্চাত্যের গ্রাস থেকে বের করে আনা। পশ্চিমাদের ভুল সংস্কৃতি এবং রাজনৈতিক ও সামরিক আধিপত্যে পিষ্ট ইরানকে মুক্ত ও স্বাধীন করে ঐতিহাসিক ইসলামী পরিচিতিকে ফিরিয়ে আনার জন্য বিপ্লব করা হয়েছে। কোম প্রদেশ থেকে আগত একদল মানুষের সঙ্গে সাক্ষাতে তিনি আজ এসব কথা বলেন। কোমে 1978 সালের 9 জানুয়ারির গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সাম্প্রতিক সহিংসতায় শত্রুদের প্রোপাগান্ডা বিভাগ সবচেয়ে উল্লেখযোগ্য তৎপরতা চালিয়েছে। শত্রুদের গণমাধ্যম এটা তুলে ধরতে চেয়েছিল যে সহিংসতা কামীরা দেশ দুর্বল হোক এটা চায় না। এটা ঠিক যে দেশে অর্থনৈতিক সমস্যা রয়েছে, কিন্তু ডাস্টবিনে আগুন দিয়ে এবং রাস্তায় সহিংসতা চালিয়ে কি এর সমাধান হবে? আয়াতুল্লাহ লুজমা খামেনেই আরও বলেন, শত্রুদের নানা চক্রান্তে প্রবাগান্ডা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। প্রবাগান্ডা মোকাবেলার উপায় হচ্ছে সত্য ও বাস্তবতা তুলে ধরা। যেসব প্রলোভন যুবক যুবতী ও কিশোর কিশোরীদের প্রভাবিত করছে সেগুলোকে কিসের মাধ্যমে নিষ্ক্রিয় করা যায়? লাঠি দিয়ে তো হবে না, কিন্তু এসব প্রলোভনের প্রভাব নিষ্ক্রিয় করা যাবে সঠিক ব্যাখ্যা তুলে ধরার মাধ্যমে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কেউ কেউ বলেন আপনারা কেন আমেরিকাকে শত্রু বানাচ্ছেন, কিন্তু আমরা কি তাদেরকে শত্রু বানাচ্ছি? 40 বছর ধরে তারা আমাদের রক্তের জন্য তৃষ্ণার্ত, কিন্তু আমরা তাদের শত্রুতা মোকাবেলা করে যাচ্ছি। আয়াতুল্লাহ লুজমা খামেনেই আরও বলেছেন, সদ্য প্রকাশিত একটি ডকুমেন্ট আমার কাছে পাঠানো হয়েছে। এতে দেখা যাচ্ছে 1979 সালের ডিসেম্বরে কার্টার ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতন ঘটাতে সিআইএকে নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ বিপ্লবের প্রথম থেকেই এটাই ছিল তাদের পরিকল্পনা। উল্লেখযোগ্য বিষয় হল, কি উপায়ে পতন ঘটাতে হবে সেটাও তাতে উল্লেখ করা হয়েছে। এটা হল প্রোপাগান্ডা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএসের প্রধান কমান্ডার হুসেইন সালামি বলেছেন, শত্রুরা অস্থির, তবে তাদেরকে বারবারই পরাজয়ের স্বাদ আস্বাদন করানো হবে এবং তারা শান্ত হয়ে যাবে। ইরানের জেনারেল আহমদ কাজিমি ও আলী সুস্তারির শাহাদ বার্ষিকীর এক অনুষ্ঠানে আজ তিনি এসব কথা বলেছেন। হোসেন সালামি আরও বলেছেন, শত্রুরা ইরানকে পশ্চাৎপদ রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তিনি বলেন, এখন যদি আপনারা শত্রুদের যুদ্ধের নিয়ন্ত্রণ কক্ষে যান, তাহলে নিশ্চিতভাবেই ইরানের মানচিত্র দেখতে পাবেন এবং দেখবেন তারা বসে ইরানের উপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা করছে। আপনারা একবার যদি সাম্প্রতিক বছরগুলোর ঘটনাবলীর দিকে দৃষ্টি দেন, তাহলে দেখতে পাবেন শত্রুরা মুসলিম ভূখণ্ডে মুসলমানদের সঙ্গে কতটা নৃশংস আচরণ করেছে। সহজেই বুঝতে পারবেন তারা ইরাক ও সিরিয়ায় কী ঘটিয়েছে। আইআরজিএসির প্রধান আরও বলেন, শত্রুরা ভেবেছিল ইরানের মতো শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থাকে পরাজিত করতে পারবে, কিন্তু এসবই ছিল তাদের অলীক কল্পনা। তারা আবারও ব্যর্থ হয়েছে। ফ্রান্সের একটি পত্রিকায় ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনির বিকৃত কার্টুন ছাপানোর প্রতিবাদে রাজধানী তেহরানে ফরাসি দূতাবাসের সামনে বহু ইরানি নাগরিক প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এ সময় তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন এবং সাপ্তাহিক শার্লি এবদো পত্রিকার বিরুদ্ধে নিন্দা জানান। পাশাপাশি তারা ফ্রান্সের জাতীয় পতাকায় আগুন দেন। বিক্ষোভকারীরা ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। গতকাল এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং এতে বেশিরভাগই মাদ্রাসার ছাত্র শিক্ষক অংশ নেন। বিক্ষোভকারীরা ইরানের জাতীয় পতাকা এবং সর্বোচ্চ নেতার ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন, যাতে লেখা ছিল, আমি সর্বোচ্চ নেতার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। এছাড়া পত্রিকাটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিক্ষোভকারীরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। একই ধরনের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোম নগরীতে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিনে মুক্তি পেয়েছেন। আজ স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা ও তাদের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, সন্ধ্যা 6টার দিকে তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন গতকাল রোববার বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকায় গত 10 ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যে গত 7 ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। তাদের স্থায়ী জামিন প্রশ্নে হাইকোর্টের রুল এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামীকাল থেকে আরও 711টি বাসে ই টিকিটিং চালু হচ্ছে। এছাড়া এর আগে চালু হওয়া বাসগুলোর অনিয়ম তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
ঢাকা মহানগরীতে চলাচল করা বাসগুলোর মধ্যে নতুন করে আরও 15টি পরিবহন কোম্পানির বাসে মঙ্গলবার 10 জানুয়ারি থেকে ই টিকিটিং চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলী অঞ্চলের ওই 15টি কোম্পানিতে বর্তমানে বাস রয়েছে 711টি। আজ সোমবার রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। তিনি বলেন, ঢাকা শহর ও শহরতলি রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়ম দূর করার জন্য পরীক্ষামূলকভাবে গত বছরের 22 সেপ্টেম্বর মিরপুর থেকে 8টি পরিবহনের 1643টি গাড়িতে ই টিকিটিং পদ্ধতি চালু করা হয়েছে। এতে 30টি কোম্পানির 70-75% গাড়িতে ই টিকিটিংয়ের পদ্ধতি কার্যকর করা হয়েছে, আর বাকি গাড়িগুলোতে তা কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির 3টি ভিজিলেন্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সমিতির নিয়োগ দেওয়া 9 জন স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করছেন বলেও জানান সংগঠনের মহাসচিব।
2354টা গাড়ি টিকিটের আওতা আগামীকালকে চলবে। অতিরিক্ত ভাড়া আদায় যে অভিযোগ ছিল, অতিরিক্ত যেন ভাড়া আদায় করতে না পারে সেই কাজটা করতে দিই, সেই জায়গাটা শৃঙ্খলার কথা আমি বলতে চাচ্ছি। আমি বলতেছি না যে ই টিকিটিং করলে পরিবহন সেক্টরে সারা দেশে অধিকত শৃঙ্খলা চলে আসবে, আমি সে কথা বলতে বুঝাতে চাচ্ছি না। আমি বুঝাতে চাচ্ছি ভাড়া নিয়ে যে বিশৃঙ্খলা আছে ঢাকা শহরে, সেই জায়গাটা শৃঙ্খলা আনার জন্য আমরা ই টিকিটিং পদ্ধতি চালু করেছি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গে সিপিএম নেতা ও সাবেক এমপি সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক অনুষ্ঠানে মিথ্যাচার করছেন, শোভনীয় নয়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। আজ কলকাতায় শুরু হওয়া 3 দিনের G20 সম্মেলনের প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুতে রাজ্যে বিগত বামফ্রন্ট সরকারের সমালোচনা করেন। সে প্রসঙ্গে সিপিএম নেতা ও সাবেক এমপি সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে মিথ্যাচারী বলে কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রী আজ বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম তখন রাজ্য ঋণে জর্জরিত ছিল এবং উন্নয়ন বলে কিছুই ছিল না। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে, করোনাকালেও রাজ্যের জিডিপি বেড়েছে 4 গুণ। মাফ করবেন, এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। বিষয়টি ত্রুটি ছিল, আমি দুঃখিত সেজন্য। প্রতিবছর প্রায় 180,000 ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে বিদেশে স্থায়ী হচ্ছেন। এই প্রবণতা 2021-2022 সালে বেড়ে দৈনিক গড়ে প্রায় 500 জনে দাঁড়িয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারত থেকে প্রত্যেক বছর প্রায় 180,000 ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে বিদেশি হচ্ছেন। 2021-22 সালে গতি খুব বৃদ্ধি পায়, দৈনিক তা গড়ে প্রায় 500 জনে দাঁড়িয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার যখন প্রবাসী ভারতীয়দের সাথে সংযোগ স্থাপনের জন্য যথাসাধ্য চেষ্টা করছে, তখন এ ধরনের খবর প্রকাশে এলো। এদের মধ্যে 7,000 লোক রয়েছে যাদের মোট সম্পদের মূল্য 8 কোটি টাকার বেশি, বাকিদের বেশিরভাগই হল বেতনভোগী পেশাদার। 2018 সালে 1,34,561 জন, 2019 সালে 1,44,017 জন, 2020 সালে 85,256 জন, 2021 সালে 1,63,370 জন এবং 2022 সালের 31 অক্টোবর পর্যন্ত 1,83,741 জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। গত 11 বছরে 16 লাখেরও বেশি মানুষ নাগরিকত্ব ত্যাগ করেছেন। 2021-22 সালে এই গতি খুব বৃদ্ধি পায়, দৈনিক তা প্রায় 500 জনে দাঁড়িয়েছে। 2020 সালের গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন রিভিউ রিপোর্ট অনুসারে বিশ্বজুড়ে উচ্চ সম্পদের ব্যক্তিদের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার প্রধান কারণ হল ক্রমবর্ধমান অপরাধের হার বা বাড়িতে ব্যবসার সুযোগের অভাব। বিদেশ বিষয়ক বিশেষজ্ঞ এবং JNU এর অধ্যাপক রাজন কুমার বলেন, 2022 সালে 4 লাখেরও বেশি লোক পড়াশোনা করতে বিদেশে গিয়েছিল। এ সময় তার পড়াশোনার খরচ ছিল প্রায় $27 মিলিয়ন। এত খরচ করে পড়াশোনা করা ছেলেমেয়েরা ভালো রিটার্নও আশা করবে যা তারা ভারতে পায় না, এমন পরিস্থিতিতে তারা বিদেশে থিত হন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সিরিয়া সফর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন সরকার। ওয়াশিংটন আবুধাবিকে হুমকি দিয়ে বলেছে, বাশার আল আসাদ সরকারের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করা হলে তার জন্য আবুধাবিকে চরম মূল্য দিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গত সপ্তাহে দামেস্ক সফর করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে না যুদ্ধ না শান্তি, এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে। জনগণ এই পরিস্থিতির অবসান ঘটাতে ব্যাপক বিক্ষোভ করেছে। এদিকে বিন সালমানও তার ক্ষতি বুঝতে পেরেছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইয়েমেন যুদ্ধ বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষক মহলের দৃষ্টি কেড়েছে। প্রথমটি হল আনসারুল্লাহ চেষ্টা চালাচ্ছে না যুদ্ধ না শান্তি এরকম অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটাতে। বিগত প্রায় তিন মাস ধরে এই পরিস্থিতি বিরাজ করছে ইয়েমেনে। দুই মাসের যুদ্ধবিরতির পর আর মেয়াদ বাড়ানো হয়নি। এই পরিস্থিতি আগ্রাসী শক্তি সৌদি আরব, আরব আমিরাত কিংবা ইসরায়েল সহ পশ্চিমাদের স্বার্থ যতটা সংরক্ষণ করছে, কোনোভাবেই ইয়েমেনের ন্যাশনাল সলভেশন সরকার কিংবা সেদেশের জনগণের স্বার্থ রক্ষা করছে না। এ কারণে সাম্প্রতিক দিনগুলোতে আনসারুল্লাহর নেতৃত্বাধীন জাতীয় মুক্তি সরকারের নীতি ঘোষণার সময় না যুদ্ধ না শান্তি পরিস্থিতির অবসান ঘটাতে সেদেশের জনগণ বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভকারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্লোগান ছিল অবরোধ সেই যুদ্ধই। কেননা পরিসংখ্যান বলছে, বিগত আট বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধে সামরিক সংঘাতে যে পরিমাণ জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, অবরোধের কারণে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন যুদ্ধে 3,77,000 মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে 70% পাঁচ বছরের কম বয়সী শিশু। নিহতদের সংখ্যার শতকরা 60%-এরও বেশি মানুষ মারা গেছে খাদ্য, পানীয় ও চিকিৎসার অভাবে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির অনুমান হল, ইয়েমেন যুদ্ধ চলতে থাকলে 2030 সাল পর্যন্ত নিহতের এই সংখ্যা বেড়ে 13 লাখে দাঁড়াবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটি হল সৌদি আরব, বিশেষ করে স্বয়ং বিন সালমানের ঘোষণা। বিন সালমান বলেছে, আনসারুল্লাহর কাছ থেকে নিরাপত্তার গ্যারেন্টি পাওয়ার শর্তে তারা ইয়েমেন ত্যাগ করতে প্রস্তুত। আনসারুল্লাহর নেতৃত্বাধীন ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার না যুদ্ধ না শান্তি পরিস্থিতির অবসান ঘটাতে জরুরি আলটিমেটাম দেওয়ার পর বিন সালমান এই সিদ্ধান্ত নিল। একই সঙ্গে শান্তির ক্ষেত্রে ইয়েমেন 4টি শর্ত দিয়েছে। শর্তগুলো হল, অবরোধ তুলে নেওয়া, ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, ক্ষতিপূরণ দেওয়া এবং ইয়েমেন ত্যাগ করা। বল এখন সৌদি আরবের কোর্টে। কিন্তু যে প্রশ্নটি সামনে এসে দাঁড়ায় তা হল, ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে সৌদি আরব এবং আরব আমিরাতকে যেই আমেরিকা এবং ইসরায়েল ইন্ধন জুগিয়েছে, তারা কি সৌদি আরবকে ক্ষতির হাত থেকে বাঁচতে দেবে? সময়ই সেই প্রশ্নের জবাব দেবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে শীত আসার সাথে সাথেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় গ্যাস সংকট দেখা দিয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের ঢাকা প্রতিনিধি।
বাংলাদেশে শীত আসার সাথে সাথেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় গ্যাস সংকট দেখা দিচ্ছে। গ্যাস না পেয়ে পিপাকে রাজধানী ঢাকার অনেক বাসিন্দা। সারা বছর গ্যাসের সংকট থাকলেও বছরের এই সময়টাতে তীব্র সংকটের মুখোমুখি নগরবাসী। বিকল্প সুযোগ থাকায় গ্রাহকরা বেশি টাকা খরচ করে এলপিজি ও ইলেকট্রিক চুলা কিনে ব্যবহার করলেও স্বল্প ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন মহাবিপদে।
আমার হাজবেন্ড ভোর 5টা বাজে বের হয়, তখন আমি গ্যাস অন করলে দেখা যায় গ্যাস থাকে না, একদমই অফ থাকে। আর আমার রান্নাবাড়া বেশিরভাগই বাইরে থেকে রান্না করে নিয়ে আসি,
ফলে রান্নার ঝামেলা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। শুধু তাই নয়, বিপাকে পড়েছে গ্যাস নির্ভর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, ক্ষুদ্র ও মাঝারি কলকারখানা। গ্যাসের অভাবে উৎপাদন পিছিয়ে যাচ্ছে এসব কোম্পানির। রাজধানীর মোহাম্মদপুর, খিলগাঁও, লালবাগ, কামরাঙ্গীর চর, হাজারিবাগ, মিরপুর, গ্যান্ডারিয়া, মাদারটেক সহ আরও কয়েকটি এলাকার চিত্র প্রায় একই। দিনে তো বটেই, রাতেও গ্যাসের প্রেশার থাকে অনেক কম। পুরান ঢাকা ও খিলগাঁওয়ের বিভিন্ন মহলায় গত সপ্তাহ থেকেই গ্যাসের সংকট বেড়েছে। যখন গ্যাস এসেছে তখন চুলা জ্বলছিল নিভু নিভু করে। এলাকার বাসিন্দারা বলছেন গ্যাসের অভাবে তাদের অনেককেই কেরোসিনের চুলায় রান্না করতে হয়, আবার অনেককে হোটেল থেকে খাবার কিনেও খেতে হয়।
সেই 6টা বাজে আমি ঘুম থেকে উঠি, তখনই চুলা বন্ধ। তাহলে তো কি করব, পর বাধ্য হইয়া ওদের কান্নাকাটি জুড়ে তারপর আসছি।
এই যে আপনি তো দেখতেছেন হোটেলে খাইতে আসছি, এই যে খাওয়া দাওয়া করে যাব, আবার বাসায় খাবার কিনে নিয়ে যাব।
এদিকে গ্যাসের বিল আর আরেকদিকে চুলার খরচ, এই দুই খরচ মেটাতে চাপে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
এদিকে বিলও দেওয়ার লাগে, আবার এমপি গ্যাসও ব্যবহার করার লাগে, তাইলে আমগর ডবল দিতেছে না, বাইরে লড়াটা আমার কাছে কম নিতেছে না।
একই চিত্র রাজধানীর হাজারিবাগেও। এলাকার নার্গিস খানম বলেন শীত এলেই গ্যাসের ঝামেলা বেড়ে যায়, ভাত হতেই লাগে 3 ঘন্টা, অন্য সব কিছুর কথা তো বাদই। এই অবস্থার সমাধান কবে হবে জানতে চান এই গৃহিণী।
ফজরের নামাজের আগে উঠে রান্না করতে হয়, এই যে সকালে গ্যাস যায় আর রাত্রে 11:30 আসি, এখন এটার জন্য সরকারের জন্য জরুরি কোনো পদক্ষেপ নেই।
মোহাম্মদপুরের বাসিন্দা রুহুল আমিন স্বপন বলেন গ্যাসের সমস্যায় বাসায় বাড়তি সাবধানতায় এলপিজি সিলিন্ডার রাখতে হয়। দুদিকের বিলের চাপে দিশেহারা বলে অভিযোগ এসব নগরবাসীর।
কেউ আসেও না, বিল দিতে হয়, অথচ গ্যাস পাওয়া যায় না কখনোই।
কিন্তু গ্যাস সংকটের সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছেন মোহাম্মদপুর এলাকার বস্তিবাসী। গ্যাসের অভাবে রাস্তার পাশে মাটির চুলায় রান্না করে খাচ্ছেন তারা। একই রকম চিত্র দেখা যায় রাজধানীর নিম্ন এলাকার অনেক মানুষেরই। গ্যাস সংকট কমাতে এলএনজি নিয়ে কাজ শুরু করার সাথে সাথে বিভিন্ন উপায়ে সমাধানের পথ খুঁজছে সরকার। তবে এ বিষয়ে পেট্রোবাংলার কয়েকজন কর্মকর্তাকে ফোন করেও তাদের সংযোগ পাওয়া যায়নি, কেউই কথা বলতে চাননি গণমাধ্যমের সঙ্গে। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের চিঠি পত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। প্রিয়জনের প্রযোজক আশরাফুর রহমান ভাই ছুটিতে থাকায় আজকের অনুষ্ঠানে হাদিস শোনানোর দায়িত্বটা আমি পালন করছি। আমিরুল মোমিনিন হযরত আলী আল ইসলাম বলেছেন, তার সাথে বন্ধুত্ব রেখো না, যে তোমার দোষ ত্রুটি মনে রাখে কিন্তু গুণগুলো ভুলে যায়।
বন্ধুত্ব করার ক্ষেত্রে চমৎকার দিক নির্দেশনা জানলাম এই বাণী থেকে। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব। এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে আলামিন শেখ হীরামন পাঠিয়েছেন বেশ কয়েকটি ইমেল। একটিতে তিনি লিখেছেন, গত 22 ডিসেম্বর প্রচারিত রংধনু আসরটি ছিল ভাষা শেখার গুরুত্ব সম্পর্কে। ভাষা না জানার কারণে আঙ্গুর ফল নিয়ে চার ভিক্ষুকের মতবিরোধ সম্পর্কে প্রচারিত গল্পটি খুবই আকর্ষণীয়, মজার ও শিক্ষণীয় ছিল। এরকম একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই আল আমিন শেখ হীরামন, মাওলানা রুমির মাসনবী থেকে নেওয়া মতবিরোধ গল্পটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আমাদের অন্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও লিখবেন। বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ বন্দর কর্মকার পট্টি থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলার প্রত্যেকটি অনুষ্ঠানের উপস্থাপনা শ্রুতিমধুর লাগে। গত 20 ডিসেম্বর প্রচারিত দৃষ্টিপাত অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। একই দিনের দর্পণ, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটিও ছিল তথ্যবহুল ও শিক্ষণীয়।
আমাদের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে চিঠি লেখায় ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গোপ পাঠিয়েছেন বেশ কিছু ইমেল। একটি ইমেইলে রেডিও তেহরানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, জীবনের জটিল অঙ্কের সহজ সরল সমাধান রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান, জীবনের নানাবিধ ঘটনার সাক্ষী রেডিও তেহরান, জীবনকে সুস্থ সুন্দর করে গড়ে তোলে রেডিও তেহরান, এ বেতারের সাপ্তাহিক অনুষ্ঠান নারী মানবফুল নারীদের আদর্শ ভূমিকার কথা বলে, রংধনু ছোটদের উপযোগী খুবই সুন্দর একটি অনুষ্ঠান, আর কোরআনের আলো জীবনের চলার পথে আলো দেখায়।
আমাদের কয়েকটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোই ভাই দেবাশিস গোপ, আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আসরের পরের মেইলটিও এসেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে, আর পাঠিয়েছেন মুর্শিদাবাদের বারুই পাড়ার শ্রোতা এস এম নাজিমউদ্দিন। রেডিও তেহরানের সাবেক বিশেষ প্রতিনিধি সাংবাদিক নেতা আব্দুর রহমান খানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে পাঠানো তাঁর বিভিন্ন তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আমাদের মন কেড়েছে। দীর্ঘদিন ধরে তার গলার স্বর শুনতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। ওনার ভরাট গলার স্বর এখনো মনের জানালায় উঁকি দিচ্ছে। আমরা রেডিও তেহরানের একজন শুভাকাঙ্ক্ষীকে হারালাম। মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এই কামনা করি।
সহকর্মী আব্দুর রহমান খানের মৃত্যুতে বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠনও শোক প্রকাশ করেছে। শোকাহত হয়েছেন রেডিও তেহরানের অগণিত শ্রোতা, সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করেছেন। আমরাও তার মাগফিরাত কামনা করছি এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশের ঢাকা সেনানিবাস থেকে মোহাম্মদ সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন এবারের মেইলটি। হজরত ঈসা আলাইহিসালামের পবিত্র জন্মদিন উপলক্ষে প্রচারিত বিশেষ আয়োজনের প্রশংসা করে তিনি লিখেছেন, আল্লাহর বরকতপূর্ণ এক সৃষ্টির নাম ঈসা আলাইহিসালাম। পিতার ঔরস ছাড়া ঈসা আলাইহিসালামের জন্ম তৎকালীন সমাজে কুমারী মা মারিয়ামকে নিয়ে এক ধরনের নেতিবাচক মনোভাবের জন্ম দেয়।
আল্লাহর বিশেষ কুদরতে যে শিশুর জন্ম, তিনিই পরবর্তীতে আল্লাহর বিশেষ বাণী প্রাপ্ত হন। তার জীবন সংহারের জন্য ইহুদিরা সকল ধরনের চেষ্টা করে ব্যর্থ হন। আল্লাহর বিশেষ কুদরতে তাঁকে জীবিত উঠিয়ে নেন। তাঁর প্রত্যাবর্তনের পর আবার ইসলাম প্রচারের কাজ করবেন এবং ইমাম মেহেদী আলাইহিসসালামের ইমামতিতে নামাজ পড়বেন।
হযরত ঈসা আলাইহিসসালামের জীবন সম্পর্কে বর্ণনাভিত্তিক লেখাটির জন্য ভাই সোহেল রানার হৃদয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন বেশ কিছু ইমেল। একটি মেইলে তিনি একটি স্বরচিত কবিতা পাঠিয়েছেন। আমার নিবেদন শিরোনামের কবিতাটি আবৃত্তি করেছেন বিধান দা নিজেই। তাহলে আর দেরি না করে কবিতাটি শোনা যাক।
আমার নিবেদন, আমি প্রিয়জন পরিবারের অবুঝ পাগলা শিশু, ভূমিষ্ঠ শিশুর শুনছেন বুঝি আপনারা ক্রন্দন ধ্বনি। এই ছোট্ট শিশুকে আপন করে নেবেন সবাই একটুখানি, আমার আশা প্রত্যাশা প্রিয়জন পরিবারে নিবেদন করি। প্রিয়জন পরিবারে আছেন বহু জ্ঞানী গুণী লেখক সাহিত্যিক কবি, আছেন আবৃত্তিকার আরো কত গুণী শিল্পী। আমি প্রতিদিন শুনি নানা শ্রুতি মধুর কথা, সুন্দর অনুষ্ঠান শুনে প্রাণের স্পন্দন জাগে, আমি হই আত্মহারা। আমি যে ভোরের পাখি সাত সকালে উঠি, রাত জেগে কত কথা বলি, আমি একা একা অন্তর কথাই কবিতা লিখি। আমি মিলনের কবিতা পড়ি, অমৃত গীত সঙ্গীত শুনি, শুনি মহানবীর বাণী, মন প্রাণ ভরে উঠে হয় আত্মশুদ্ধি। ভাবি প্রতি ক্ষণে ক্ষণে এই বিশ্বে আছেন যত মহান ব্যক্তি, কত জ্ঞানী গুণী মহাপুরুষ, আমি খুবই গৌরবান্বিত প্রিয়জন পরিবারের। আমি যে অবুঝ সদস্য সদ্য ভূমিষ্ঠ পাগলা শিশু।
প্রিয়জন অনুষ্ঠানের সাথে শ্রোতারা সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক রাখুন, আমাদের প্রত্যাশাও তাই। তো চমৎকার কথামালায় সাজানো কবিতাটির জন্য বিধানচন্দ্র সান্যাল আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেলটিও ভারতের, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে এটি পাঠিয়েছেন তরুণ মৈত্র। তিনি বিগত 2022 সালে রেডিও তেহরানের অনুষ্ঠান মালা ও শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়ন করেছেন এই চিঠিতে। লিখেছেন, আমার প্রিয় সাথী রেডিও তেহরান বাংলা বিভাগ 2022 পেরিয়ে নতুন বছরে পা রাখল। অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে বিগত বছরে, সব কথা বললে অনেক সময় প্রয়োজন। শুধু বলতে চাই, রেডিও তেহরান আমাকে দিয়েছে সম্মান, শিক্ষা ও সত্যের পথে এগিয়ে যাবার প্রেরণা। এ বেতারের কলাকুশলীদের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। তাদের ভালোবাসার টানেই এ বেতারের বাংলা বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছি।
শ্রোতাবন্ধু তরুণ মৈত্র বিগত বছরের শেষের দিকে নিয়মিত চিঠি লিখেছেন, এর সুবাদে নভেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কারও পেয়েছেন। আশা করি এভাবেই তিনি রেডিও তেহরানের সঙ্গে আজীবন সম্পৃক্ত থাকবেন।
আসরের এবারের মেইলটি এসেছে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা থেকে, আর পাঠিয়েছেন আলী আহমেদ আরিফ। ছোট্ট এ চিঠিতে তিনি লিখেছেন, গত 5 ডিসেম্বর তেহরান বেতারের জনপ্রিয় অনুষ্ঠান প্রিয়জন শুনেছি। এ অনুষ্ঠানটির জন্য আমি মূলত সপ্তাহ ধরে অপেক্ষা করি। ওই দিনের প্রিয়জনে সিনিয়র শ্রোতা রকনুজ্জামানের সাক্ষাৎকার শুনতে পাই। রেডিও তেহরানের সাথে তার পরিচয় কিভাবে হলো তা জানতে পেরে খুব ভালো লেগেছে।
চিঠিপত্রে রাষ্ট্র প্রিয়জনে রকনুজ্জামান ভাইয়ের সাক্ষাৎকার ভালো লেগেছে জানিয়ে চিঠি লিখায় আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওয়াপাড়ার শিমুলিয়া থেকে, আর পাঠিয়েছেন VRL ক্লাবের সভাপতি জাকির হোসেন। তিনি লিখেছেন, আমি বসবাস করি প্রত্যন্ত গ্রামে। গ্রামে বসে খুব সহজে বিশ্বকে জানার একমাত্র নির্ভরযোগ্য গণমাধ্যম রেডিও। 1980 সালে বাংলাদেশ ও ভারতের বেতার অনুষ্ঠান শোনার মধ্য দিয়ে আমার পদচারণা। তারপর বহির্বিশ্বের আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো এক বন্ধুর মাধ্যমে শুনতে শুরু করি। আন্তর্জাতিক বেতারগুলোর মধ্যে রেডিও তেহরান আমার পছন্দের গণমাধ্যম। এ বেতারের অনলাইন সংস্করণ পার্সটুডের মাধ্যমে সারা দিন দেশ বিদেশের খবর পাওয়া যায়। এছাড়া প্রতিদিন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাত কথাবার্তার মাধ্যমে দেশ বিদেশের নানান তথ্য জানা যায়।
রেডিও তেহরান আমার পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেয় ভাই জাকির হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটিও এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে, আর পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা দেবাশিস গোপ। তিনি লিখেছেন, একথা না বললে সত্যের অপলাপ হবে যে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান দিগ্বিজয়ী মধ্যাহ্নের সূর্যের মতো প্রখর, প্রভাতের সূর্যের মতো স্নিগ্ধ ও নির্মল। আমার শয়নে বসনে চিন্তনে মননে তুমি জাগ্রত, সুমহান আল্লাহর ইচ্ছায় মহিমান্বিত। প্রিয়জন শ্রোতা, সাধারণের নানা বিষয়ে আলোকিত লেখাগুলো যেন শত সহস্র ফুল ঝুড়ি।
বাহ, চমৎকার উপমাই আমাদের অনুষ্ঠানের প্রশংসা করেছেন এ শ্রোতা বন্ধু। তো রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য দেবাশিস গোপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলসিয়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন হারুন আর রশিদ। খ্রিস্টীয় নতুন বছর 2023 সালের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, টানাপোড়েনের ছকে বাঁধা যাপিত জীবনে দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে মনে পড়ে যায় প্রিয় রেডিও তেহরানকে। তাই তো ওয়েবসাইটে ক্লিক করে পড়ে নিলাম ভালো লাগার সব সংবাদ ও অনুষ্ঠানগুলোকে। অডিও ফাইলে শুনলাম প্রিয় রংধনু আসরে মাওলানা রুমির মাসনবী থেকে চার ভিক্ষুকের আঙ্গুর নিয়ে বিরোধ, এবং নববধূ রান্না শীর্ষক মজার ও শিক্ষণীয় গল্পগুলো। গল্পগুলো শুনে হেসেছি এবং বাস্তব জীবনের শিক্ষা লাভ করেছি গল্পের সারাংশ থেকে। মৌলিক ও চমৎকার গল্পগুলো রংধনু আসরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে যা বলার অপেক্ষা রাখে না। আশা রাখি নতুন বছরে রংধনু এমনই সব উন্নত বিনোদনে সমৃদ্ধ করবে আমাদেরকে।
রংধনু আসর সম্পর্কে মতামত জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, 15 ডিসেম্বর রংধনু আসরে অলসতা নিয়ে তিনটি সুন্দর প্রচলিত গল্প পরিবেশিত হয় যা খুব মজার ও শিক্ষণীয় ছিল। তারপর অলসতা দূর করার জন্য কয়েকটি উপায় সম্পর্কে আলোকপাত করা হয় যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে। সবশেষে শিশু শিল্পীর কণ্ঠে গানটি জানতে কি চাও বিশ্বটাকে, এটিও খুব শিক্ষণীয় লেগেছে।
রংধনু আসর সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে ইমেল পাঠানোই বোন মনীষা রায় ও ভাই হারুন আর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি, সময়ের অভাবে যাদের চিঠির জবাব দেওয়া সম্ভব হল না। বাংলাদেশের রংপুরের পীরগাছা থেকে এটিএম আতাউর রহমান আরজু, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে মোহাম্মদ শাহদাত হোসেন, এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আব্দুল কুদ্দুস মাস্টার।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। জীবনটা যুদ্ধের নাম শিরোনামের অনুপ্রেরণামূলক গানটির কথা ও সুর আমিরুল মোমিনীন মানিক, গেয়েছেন আমিরুল মোমিনীন মানিক ও ইমতিয়াজ আহমেদ।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
এই জীবনটা যুদ্ধের নাম, লড়াই লড়াই সংগ্রাম, এই জীবনটা যুদ্ধের নাম, লড়াই লড়াই সংগ্রাম, তবে কেন হতাশা, মুছে যা কুয়াশা, তবে কেন হতাশা, মুছে যা কুয়াশা, এই জীবনটা যুদ্ধের নাম, লড়াই লড়াই সংগ্রাম, তবে কেন হতাশা, মুছে যা কুয়াশা, তবে কেন হতাশা, মুছে যা কুয়াশা। হতাশার কাছাকাছি খেলবো না কানামাছি, ও হতাশার কাছাকাছি খেলবো না কানামাছি, আশা নিয়ে জেগে আছি স্বপ্ন বুকেতে বাঁচি, স্বপ্ন দেখে দেখে সেই পথে পা রেখে, স্বপ্ন দেখে দেখে সেই পথে পা রেখে, এগিয়ে গেলি পাবো জীবনের দাম, এই জীবনটা যুদ্ধের নাম, লড়াই লড়াই সংগ্রাম, তবে কেন হতাশা, মুছে যা কুয়াশা, তবে কেন হতাশা, মুছে যা।
গানসহ শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গে হো আপনার আমার। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 9 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, এক অফিসেই দিনে ঘুষ 10 লাখ টাকা। যুগান্তর, প্রথম আলো, স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক যুবলীগ নেতাকে পুলিশে দিল এলাকাবাসী। যুক্তরাষ্ট্রের সঙ্গে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ প্রতিদিন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ইত্তেফাক, গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন সরকার পক্ষের কেউ রক্ষা পাবে না। মানব জমিন, তরুণ তরুণীদের দেখে হাসাহাসি, স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা। কালের কণ্ঠ কলকাতা শিরোনাম, দাম্পত্য কলহের জের স্ত্রীকে খুন করে আত্মঘাতী ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল। সংবাদ প্রতিদিন, মেয়র পদ ঘিরে ধুন্ধুমার দিল্লিতে, বিক্ষোভে অ্যাপ আনন্দবাজার পত্রিকা। বিচারপতি মান্থার এজলাস আটকে বিক্ষোভ, সংঘাত আইনজীবীদের মধ্যে। আজকাল শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বাঙালি জাতির অবিসংবদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পাকিস্তানের কারাগার থেকে 1972 সালের এই দিনে মুক্ত হয়ে তাঁর স্বপ্নের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন তিনি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ বরাবরের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ধারাবাহিক যে এঙ্গেজমেন্ট সেটা অব্যাহত আছে। মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা নিয়ে আমরা কাজ করছি। এ কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে হয়তো কারো আগ্রহ বেশি। বাড়তি আগ্রহের কারণে পানি ঘোলা করে মাছ শিকারে উদ্যোগ নিয়েছিল বিএনপি জামাত। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এটি বাংলাদেশ প্রতিদিনে লেখা হয়েছে। আর মানব জমিনের খবরে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা সরকারের জন্য অস্বস্তি তৈরি করে, নতুন করে নিষেধাজ্ঞা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। তাছাড়া সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের গভীর উদ্বেগ সরকারের জন্য নতুন এক অস্বস্তি সামনে এনেছে। ব্যাংক খাত নিয়ে গুজব রটনার দায়ে 5 জন গ্রেপ্তার, মানব জমিনের এ খবরে লেখা হয়েছে। ব্যাংক ও আর্থিক খাত নিয়ে সামাজিক যোগাজোগ মাধ্যমে গুজব রটানোর দায়ে 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গতকাল তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর ডিবির প্রধান হারুনুর রশিদ বলেন, সম্প্রতি এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব রটনার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ডিবি প্রধান বলেন, কতিপয় ব্যক্তি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মন গড়া মিথ্যা তথ্য প্রচার করে দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথম আলোর খবর, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুস সালাম নামের যুবলীগের সাবেক এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত রাত 8টার দিকে তাকে পুলিশে দেয়া হয়। রাতেই তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে। ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ ওই যুবলীগ নেতাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বসবাসের অযোগ্য যোশী মঠ ঘোষণা উত্তরাখণ্ডের উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ক্রমেই আতঙ্ক বাড়ছে যোশী মঠের ভাঙন ঘিরে। রোববার যোশী মঠকে বসবাসের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানকার পৌর এলাকাগুলোকে বিপর্যস্ত তকমা দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ধামীর কাছে। এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে প্রায় 561টি বাড়িতে এবং যোশীমঠ মালারি সড়কেও। ভারত চীন সীমান্তের খুব কাছে অবস্থিত এই রাস্তা জুড়ে নানা স্থানে দেখা যাচ্ছে বড় বড় ফাটল। দাম্পত্য কলহের জেরে চরম সিদ্ধান্ত নিলেন ভারতীয় সেনার এক উচ্চ পদস্থ আধিকারিক। স্ত্রীকে খুনের পর গুলি চালিয়ে আত্মঘাতী হলেন তিনি। পাঞ্জাবের পিরোজপুরের বাসিন্দা ওই আধিকারিকের বাড়ি থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি স্ত্রীকে খুনের কথা জানিয়েছেন। সোমবার ভারতীয় সেনা সূত্রে প্রকাশ্যে এসেছে লেফটেন্যান্ট কর্নেল ও তার স্ত্রীর মৃত্যুর কথা, তবে সেনা আধিকারিকের নাম জানানো হয়নি। পাঞ্জাবের ফিরোজপুরে কর্মরত ছিলেন তিনি। প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না, তাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো, এমনকি দম্পতি নিয়মিত কাউন্সিলিং করাতেন। রোববার রাতেও চরম অশান্তি হয় কর্নেল ও তার স্ত্রীর মধ্যে। এরপরেই তিনি স্ত্রীকে হত্যা করেন, পরে নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হন। কর্নেলের বাড়ি থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, সেখানে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। তবে ঠিক কী ধরনের অশান্তি ছিল লেফটেন্যান্ট কর্নেল ও তার স্ত্রীর মধ্যে তা এখনও স্পষ্ট নয়। সংবাদ প্রতিদিনের খবর এটি। ময়নাতদন্তের দেহ চলে গেল ডাক্তারি পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এ ঘটনায় বিস্মিত হতচকিত চিকিৎসক মহল। আমজনতার অভিমত, চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও অধ্যাপকদের নিদর্শনযোগ্য শাস্তির দাবি তুলেছেন তারা। অভিযোগের আঙুল উঠেছে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর নির্দেশেই নাকি ময়নাতদন্তের জন্য আনা দেহ পাঠানো হয়েছিল ছাত্রছাত্রীদের প্রশিক্ষণে। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, মেয়র নির্বাচন ঘিরে দিল্লি পুরসভায় আম আদমি পার্টি এবং বিজেপি কাউন্সিলরদের সংঘাত এবার নেমে এল রাজপথে। তার জেরে সোমবার কার্যত অচল অবস্থা তৈরি হল রাজধানী দিল্লিতে। বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে জল কামান ব্যবহার করতে হল দিল্লি পুলিশকে। ঘটনার ফলে দেশের রাজধানী অঞ্চলে এবার নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসলামী বিপ্লবের উদ্দেশ্য ছিল ইরানকে পাশ্চাত্যের গ্রাস থেকে মুক্ত করে ইসলামী পরিচিতি ফিরিয়ে আনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিনে মুক্ত। ঢাকায় আরও 7 শতাধিক বাসে চালু হচ্ছে ই টিকিটিং। ভারত ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের প্রবণতা ক্রমে বাড়ছে। প্রতিদিন বিদেশের নাগরিকত্ব নিচ্ছেন গড়ে প্রায় 500 ভারতীয়। সিরিয়া সফর করলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। সম্পর্ক প্রতিষ্ঠা করলে আবুধাবিকে চরম মূল্য দিতে হবে বলে আমেরিকার হুমকি। এবারে আরও একটি খবর। রাশিয়া জানিয়েছে তাদের সামরিক বাহিনীর পাল্টা হামলায় ইউক্রেনের অন্তত 600 সেনা নিহত হয়েছে। চলতি মাসের প্রথম দিন দোনেস্ক অঞ্চলের মাকিয়েভকা শহরের একটি অস্থায়ী ঘাঁটিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বহু সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে রুশ বাহিনী এই হামলা চালায়। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। ¶¶